বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 25 জানুয়ারি, 11 মাঘ এবং ফার্সি 6 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠানের সূচি বিন্যাস জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে সিরিয়া থেকে আবারও আইএস জঙ্গিদের ইরাকে প্রবেশের কারণ এবং সিকিম সীমান্তে ভারত চীন সংঘর্ষ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আস্থার পরিবেশ গড়তে হবে, কার্যকর পদক্ষেপ নিতে ইরানের আহ্বান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে মোতায়েন হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম, উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন। ভারত থেকে পাওয়া করোনা ভাইরাসের টিকার জন্য সম্মতিপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রিজভী। এবং জেলে যাব কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও আস্থার পরিবেশ করে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি 5 দেশ সফরের প্রথম পর্যায়ে রোববার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছে এই আহ্বান জানান। জারিফ বলেন, তার সফরের প্রধান উদ্দেশ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তোলা এবং বিষয়টি ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইরানের সঙ্গে যেসব দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে সেসব দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জারিফ বলেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপক ভিত্তিক ট্রানজিট ব্যবস্থা গড়ে তুলে পরস্পরের পণ্য সহজে গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা করবেন। আজারবাইজান সফরের পর রাশিয়া, আর্মেনিয়া, জর্জিয়া এবং সর্বশেষ তুরস্ক সফর করবেন বলে জানান মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ আরও পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভ এবং উপপ্রধানমন্ত্রী শাহিন মোস্তাফাওয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। এরপর তিনি মস্কোর উদ্দেশ্যে বাকো ত্যাগ করবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানি বলেছেন, ইন্দোনেশিয়ার পানি সীমায় ইরানি তেলবাহী জাহাজ আটকের ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। জাঙ্গানি আরও বলেছেন, ট্যাঙ্কারটিতে ইরানি তেল বহন করা হচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। গতকাল ইন্দোনেশিয়া সেদেশের পানি সীমায় ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ মন্তব্য করলেন তেলমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বলেন, ইরানের তেল খাতে বিদেশি কোম্পানিগুলোকে সবসময় স্বাগত জানানো হয়েছে, বিদেশি কোম্পানিগুলো এখানে পুঁজি বিনিয়োগ করতে পারে। তিনি আরও বলেন, ইরান তেল শিল্পের জন্য প্রয়োজনীয় জনশক্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে, এটা অনেক বড় অর্জন। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ইসরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেস্টকে এসব কর্মকর্তা গতকাল বলেছেন, তারা আশা করছেন খুব শীঘ্রই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আয়রন ডোম মোতায়েন করা হবে। তবে কোন কোন দেশে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি মোতায়েন করা হবে তা প্রকাশ করেননি এসব কর্মকর্তা। তারা বলেছেন, আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে ইসরায়েল, যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে ইরানি হামলা থেকে রক্ষা করা যায়। ইসরায়েলের ওই নিরাপত্তা কর্মকর্তারা আরও জানিয়েছেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও আয়রন ডোম মোতায়েন করা হবে। পূর্ব ইউরোপের এসব দেশে মার্কিন সেনারা রাশিয়ার হুমকির মুখে রয়েছে বলে দাবি করেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা। পূর্ব ভূমধ্য সাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন এবং সমুদ্র সীমা নির্ধারণের লক্ষ্যে তুরস্ক ও গ্রিস আলোচনা শুরু করেছে। তুরস্কের ইস্তাম্বুল শহরে আজ আলোচনা শুরু হয়। দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগলু সরাসরি আলোচনায় বসার জন্য গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। গত সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সে সময় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান চাভুস ওগলু। পাঁচ বছর পর দুই দেশ এ ধরনের আলোচনায় বসল। 2016 সালে দুপক্ষ সর্বশেষ আলোচনা করেছিল। তুরস্ক ও গ্রিসের মধ্যকার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। তিনি বলেছেন, দুদেশের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের এই উদ্যোগকে ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানায়। তবে এই আলোচনায় বড় ধরনের কোনো অগ্রগতি আসবে বলে মনে হয় না, কারণ ন্যাটো জোটের সদস্য গ্রিস এবং তুরস্ক গত সপ্তাহেও বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইম্পিচমেন্ট থেকে বাঁচতে আলাদা দল গঠনের হুমকি দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন আগামী 8 ফেব্রুয়ারি সিনেটে ইম্পিচমেন্টের ব্যাপারে যে ভোটাভুটির কথা রয়েছে তাতে তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে ভোট দিতে পারেন। ট্রাম্প সিনেটের ভোটাভুটিতে চূড়ান্তভাবে ইম্পিচমেন্টের শিকার হন তাহলে তিনি আর কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সরকারি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এই পরিস্থিতি বিবেচনায় রেখে ট্রাম্প এখন মনে করছেন যে তৃতীয় কোনো দল গঠনের হুমকি দিলে রিপাবলিকান সিনেটররা তার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে, গত 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হলেও ডোনাল্ড ট্রাম্প তা মেনে নিতে রাজি ছিলেন না। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তিনি তার উগ্রবাদী সমর্থকদের মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালানোর নির্দেশ দেয় এবং সেখানে লুটপাট করে। এই ঘটনায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ডোনাল্ড ট্রাম্পকে ইম্পিচ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে ভারত থেকে আসা করোনা ভাইরাসের টিকার জন্য সম্মতিপত্র বা অঙ্গীকারনামা নেয়া নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সন্দেহ থাকায় মন্ত্রীরা পরীক্ষা করার জন্য বিএনপি নেতাকর্মীদের আগে টিকা নেয়ার কথা বলছেন। এ সম্পর্কে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আশরাফুর রহমান।
ভারত থেকে আসা করোনা ভাইরাসের টিকার জন্য সম্মতিপত্র বা অঙ্গীকার নামা নেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপিকে আগে টিকা নেয়ার অনুরোধ করেছেন। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার এসব করেও ওদের মনে স্বাদ মিটছে না। এখন ভেজাল টিকা নিয়ে দেখবে বিএনপি মরে না বাঁচে, তারপরে এরা নেবে। টিকার পরীক্ষামূলক প্রয়োগ ভারতে না হওয়ার আগেই বাংলাদেশকে দেয়ার বিষয়টিকে নিষ্ঠুর তামাশা হিসেবে বর্ণনা করে রিজভী বলেন, এটা আমার কথা নয় বা বাংলাদেশের মিডিয়া এটা বলেনি। আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স বার্তা সংস্থা এটা বলেছে যে ট্রায়াল হিসেবে এটা দেয়া হয়েছে বাংলাদেশে। যে সরকার মানুষের জীবন নিয়ে তামাশা করে, মানুষের বাঁচা মরা নিয়ে তামাশা করে, সেই সরকার জনগণের সরকার নয় বলেও রিজভী মন্তব্য করেন। এদিকে আগামী 27 জানুয়ারি বিকেল 3:30 করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন মোট 20 জনকে টিকা দেয়া হবে। তবে প্রধানমন্ত্রী প্রথম 5 জনের টিকা দেওয়ার সময় ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মসূচি দেখলে সরকার নয় জনগণই ভয়ে আতঙ্কিত থাকে। বিএনপি প্রতিহিংসার রাজনীতির জনক। আজ সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভূতের মুখে রাম নাম ধনের মতো। আন্দোলনের নামে সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেয়া কোনো শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি প্রয়োজনে জেলে যাবেন কিন্তু বিজেপির কাছে মাথা নত করবেন না। আজ পশ্চিমবঙ্গের পুরসুড়ায় এক জনসভায় দেয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির কাছে মাথা নত করব, তার থেকে নিজের গলা নিজে কেটে দেব। তিনি আজ সোমবার পশ্চিমবঙ্গের পুরসুড়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
বিজেপির কাছে মাথা নত করব আমি, তার থেকে নিজের গলা নিজে কেটে দেব, তাও ভি আচ্ছা হ্যায়, তাও ভি সচ্চা হ্যায়, কিন্তু বিজেপির কাছে মাথা নত আমি করছি না।
মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বিজেপি সম্পর্কে বলেন,
বিজেপি পার্টি মনে রাখবেন, দাঙ্গাবাজ, লুটেরাবাজ, গুন্ডাবাজ, মিথ্যা বলে, মিথ্যা ভিডিও দেখায়, কোনো ভিডিও বিশ্বাস করবেন না ওদের।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা ভিডিও বানায় তৈরি করে, বিজেপি পার্টিটা এখন ফেক হয়ে গেছে, ফেক আর ভেক, ভেকধারী পার্টি হয়ে গেছে, সেজন্য ওই পার্টিকে বিশ্বাস করার প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। তৃণমূল ছেড়ে যেসব নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের সম্পর্কে কটাক্ষ করে মমতা বলেন, বিজেপি হচ্ছে একটা ওয়াশিং মেশিন। তিনি আরো বলেন, যারা বিজেপিতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছেন তাড়াতাড়ি চলে যান, ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি চলে যান, ওদের পায়ে গিয়ে পড়ুন, বাংলা আপনাদের চায় না, তৃণমূল আপনাদের চায় না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনা টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। এর আগে বাংলাদেশ ও নেপালকে করোনা টিকা উপহার হিসেবে দিয়েছে নয়াদিল্লি। এর পাশাপাশি আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশকে ভারত এই টিকা দেবে বলে ঘোষণা করেছে। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা বাশির নরমাল বলেছেন, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদেরকে আগে টিকা দেয়া হবে। আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। টিকা কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশে উপহারের টিকা পাঠাচ্ছে ভারত। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে পাঠানো ২০ লাখ করোনার টিকা গ্রহণ করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক। মস্কোয় অবস্থিত আমেরিকার দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। গ্রেপ্তারকৃত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং আমেরিকা বলছে এ ধরনের সভা সমাবেশ করার অধিকার রাশিয়ার জনগণের রয়েছে। এরপর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বক্তব্য দিলেন। মস্কোর মার্কিন দূতাবাসের মুখপাত্র রেবেকা রস রয়টার্সকে দেয়া এক পোস্টে দাবি করেন, রাশিয়া জনগণের মত প্রকাশের স্বাধীনতার প্রতি সমর্থন জানায়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হুসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে আবারও আইএস জঙ্গিদের হামলা বেড়ে গেছে। নানা সাক্ষ্য প্রমাণে দেখা গেছে মার্কিন সেনারা সিরিয়া থেকে দলে দলে সন্ত্রাসীদেরকে ইরাকে এনে জড়ো করছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদার শাহাবির অন্তত ১১ যোদ্ধা উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন। গত শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন, আহত হয় আরও ৮ জন। এর আগে গত বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে এক আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছিল। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বাগদাদে বোমা হামলার দায় স্বীকার করে। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়ে আসছে, কিন্তু দেশটির কোনো রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব, যাদের অনেকে সরকারের সঙ্গে রয়েছে, তারা চায় সেদেশে মার্কিন সেনা উপস্থিতি বজায় থাকুক। ধারণা করা হচ্ছে ইরাকে সম্প্রতি যে আইএস সন্ত্রাসীদের বোমা হামলা ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে সেদেশে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখার ক্ষেত্র সৃষ্টি করা এবং সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে পার্লামেন্টে গৃহীত প্রস্তাবকে অকার্যকর করা। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, আমরা চাই মার্কিন নতুন সরকার কৌশলগত আলোচনা প্রক্রিয়া যেন অব্যাহত রাখে এবং ইরাকে মার্কিন সেনা উপস্থিতির ব্যাপারে আলোচনার জন্য নতুন টিম তৈরি করে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা গেছে ইরাকে মোতায়েন মার্কিন সেনারা সিরিয়া থেকে হাজার হাজার আইএস জঙ্গিকে ইরাকে এনে জড়ো করেছে এবং তারা সন্ত্রাসীদেরকে দিয়ে হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়ে ইরাকে মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজনীয়তা প্রমাণ করার চেষ্টা করছে। ইরাকের নিরাপত্তা বিশেষজ্ঞ সাবা আল আকিলি এ ব্যাপারে বলেছেন, আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যে ইরাকে মোতায়েন মার্কিন সেনারা সিরিয়া থেকে ৪,০০০ আইএস জঙ্গিকে ইরাকে এনে জড়ো করেছে। এমনকি সন্ত্রাসীদের বহনের জন্য মার্কিন এসব কনভয়কে তদন্ত করার অনুমতিও ইরাকি নিরাপত্তা বাহিনীকে দেয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ইরাক থেকে আইএস জঙ্গিরা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারপরও সাম্প্রতিক এসব হামলার ঘটনা থেকে প্রমাণিত হয় তারা এখনও ইরাকে তৎপর। হাশদার শাবির যোদ্ধাদের উপর হামলার ঘটনা থেকে বোঝা যায় জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তাদের ভূমিকার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো খুবই অসন্তুষ্ট।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। সিকিম সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, তবে ভারতের সেনা সূত্র বলছে ছোট ঘটনা। এদিকে কংগ্রেসের নেতারা এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতের আবহে ফের দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টিকে ছোট সংঘর্ষ বলে অভিহিত করা হয়েছে। সেনাবাহিনী বলেছে 20 জানুয়ারি নাকুলায় ছোট সংঘর্ষ ঘটেছিল, স্থানীয় সেনা কর্মকর্তারাই নিয়ম মেনে তার সমাধান করেছেন। গণমাধ্যমকে এ নিয়ে অতিরঞ্জিত রিপোর্ট আড়ানোর পরামর্শও দিয়েছে সেনা। এদিকে চীন ইস্যুতে আজ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, চীন ভারতীয় ভূখণ্ডে তার দখল প্রসারিত করছে। মিস্টার 56 ইঞ্চি কয়েক মাস ধরে চীন শব্দটি বলেননি, হতে পারে তিনি চীন শব্দটি বলে শুরু করতে পারেন। অন্যদিকে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, মোদিজি দেশের সীমান্তে চীনা দখল এবং অনুপ্রবেশ সম্পর্কে আপনার রহস্যময় নিরাপত্তা শত্রুকে উৎসাহিত করছে। চীনকে ভয় করবেন না, পুরো দেশ দৃঢ়তার সঙ্গে লড়বে। পরিস্থিতি কী তা স্পষ্ট করুন, জাতীয় নিরাপত্তা লুকোচুরি খেলা নয়, পরিস্থিতি মারাত্মক। এ প্রসঙ্গে আজ ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
মোদি সরকার জনগণের সঙ্গে সাবলুডো খেলছে, সাবলুডো খেলছে সংবিধানের সঙ্গে, আইন সভার সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে এবং ভারতীয় অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সত্য গোপন করে যাচ্ছে। গালাওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে 30,000 বর্গ কিলোমিটার জায়গা দখল হয়ে গেছে। ডোকলামের দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে চীনা সৈন্য আছে। ওদিকে অরুণাচল প্রদেশের সাংসদ বলছেন 50 কিলোমিটার ঢুকে গেছে ভারতের মধ্যে চীনা সৈন্য। তুমি করে ঘটলো সিকিমের নাকুলাতে।
এর আগে গালোয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে নবম দফার বৈঠক হলেও এখনো ওই সমস্যার সমাধান হয়নি। আজ সোমবার ভোর 2:30 দুদেশের সেনাবাহিনীর কমান্ডার পর্যায়ের বৈঠক শেষ হয়। 15 ঘন্টা ধরে ওই বৈঠক চলে, কিন্তু এরই মধ্যে নতুনভাবে ভারতের সিকিম সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। চিঠির ঝাঁপি খোলার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, বীরত্ব এটা নয় যে প্রতিপক্ষকে ধরাশায়ী করবে, নিশ্চয়ই বীরত্ব হল রাগের সময় ধৈর্য ধারণ করতে পারা।
আমরা সবাই যেন রাগের সময় ধৈর্যশীল হতে পারি, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, আর লিখেছেন আমাদের নিয়মিত শ্রোতা শরীফা আক্তার পান্না। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, 23 ডিসেম্বর বুধবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হয় বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা ও কোরআনের আলো। এসব অনুষ্ঠানের মধ্যে বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা নিয়মিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো আমাদেরকে দেশ বিদেশ সম্পর্কে আপ টু ডেট রাখে। অন্যদিকে স্বাস্থ্যকথা ও কোরআনের আলো সাপ্তাহিক অনুষ্ঠান, এগুলো আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে।
অনুষ্ঠান শোনার পর ইমেইল করে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বগুড়ার চাঁদনি বাজার থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি লিখেছেন, শিশু কিশোরদের জনপ্রিয় গল্পের আসর রংধনু আমার খুব পছন্দের একটি আসর। আমি নিয়মিতভাবে এই আসরটি শ্রবণ করার চেষ্টা করে থাকি। খুব মনোযোগ সহকারে শুনলাম গত 10 ডিসেম্বরের রংধনুর আসরটি। আসরের শুরুতেই শুনলাম চমৎকার একটি শিক্ষণীয় গল্প। এটি ছিল এক ধার্মিক স্বর্ণকারের গল্প। এ গল্পের কাহিনী নিয়ে আমাদের দেশে নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র। এ গল্প থেকে এটাই বোঝা যায় যে সত্যিকারের ধার্মিককে আল্লাহ কখনো বিপদে ফেলেন না, বরং মহান আল্লাহ সকল প্রকার বিপদাবদ থেকে তার প্রিয় বান্দাকে রক্ষা করেন। এরপর ছিল বেশ কয়েকটি মজার কৌতুক পরিবেশন। সবশেষে শুনলাম ইয়া রাব্বি নামে চমৎকার একটি হামদ। সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে এই দিনের রংধনুর আসরটি।
রংধনু আসরটি ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন। আসরের এবারের চিঠিটি পাঠিয়েছেন এস এম জাকির হোসেন, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়া থেকে। তিনি লিখেছেন, আমার বেতার জগতে আসার 40 বছর পার হয়ে গেল। প্রথম বেতার হিসেবে রেডিও পিকিংকে কাছে পাই, পরবর্তীতে এক এক করে অনেক বেতারকেই কাছে পাই। তার মধ্যে একটি নাম আমার প্রাণে ভেসে আসে, তা হল রেডিও তেহরান। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুধু আমাকে নয়, আমার পরিবারের সবাইকে আকৃষ্ট করে।
রেডিও তেহরান আপনার পরিবারের পছন্দের গণমাধ্যমে পরিণত হয়েছে জেনে ভালো লাগলো। আশা করি পরবর্তী চিঠিতে সবার মতামত বিস্তারিতভাবে তুলে ধরবেন। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি গ্রাম থেকে শাউন হোসাইন পাঠিয়েছেন এই মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান শ্রোতাদের নিকট বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এর অন্যতম কারণ হচ্ছে সুন্দর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি শ্রোতাদের গুরুত্ব দেয়া। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার, এই স্লোগান আমার ভীষণ ভালো লাগে। সুদূর পারস্য উপসাগর থেকে ইথারে ভেসে আসা কণ্ঠস্বর আমরা শ্রোতারা নিয়মিত উপভোগ করি, যা ভীষণ আনন্দের।
সবশেষে শ্রোতাবন্ধু লিখেছেন, ছোট্ট সোনামণিদের জন্য রেডিও তেহরানের সাপ্তাহিক আয়োজন রংধনু আমার খুবই প্রিয়, আর তাই আমি একটি শ্রোতা ক্লাব গঠন করেছি, যার নাম ঠিক করেছি রংধনু বেতার শ্রোতা সংঘ। নামটি কেমন হয়েছে আশা করে জানাবেন।
রংধনু বেতার শ্রোতা সংঘ নামটি আমাদের অনেক পছন্দ হয়েছে। আশা করি খবরটি শুনে আমাদের ছোট্ট বন্ধুরাও অনেক খুশি হবে। আপনার ক্লাবের সকল সদস্যদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকার গুলশান থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, ছোটবেলায় বেতারের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো শুনতাম, মাঝখানে অনেকদিন বেতার থেকে দূরে ছিলাম। এখন অবশ্য ফেসবুকের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান উপভোগ করি। এখানে বিশ্ব সংবাদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের খবরগুলো সুন্দরভাবে আমরা জানতে পারি। রেডিও তেহরানের সাথে আছি, থাকব ইনশাল্লাহ।
দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠান শোনা শুরু করেছেন জেনে ভালো লাগলো। চিঠি লেখার জন্য জাহাঙ্গীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এক বাংলাদেশি শ্রোতাবন্ধুকে। তার পরিচয়টা তার মুখ থেকেই শোনা যাক।
আমি মোবারক হোসেন ফনি, প্রেসিডেন্ট দিঘি বেতার শ্রোতা সংঘ, আকন্দের বাইত, সাগর দিঘি, টাঙ্গাইল। দিঘি বেতার শ্রোতা সংঘ সাগর দিঘি নাম অনুসারে 2004 সালে প্রতিষ্ঠিত হয়।
মোবারক হোসেন ফনি ভাই, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে আমার পরিচয় ঘটে 1999 সালে। আমি আন্তর্জাতিক বেতারে বাংলা, ইংরেজি ও হিন্দি সার্ভিসগুলো নিয়মিত শুনতাম। ইরাক আমেরিকা যুদ্ধের সময় সঠিক সংবাদ পেতে আমার বাবা রেডিও তেহরান শুনতে বলেছিল। সেই থেকেই রেডিও তেহরানের সাথে আমার পরিচয় ও চিঠি লেখা।
বাবার হাত ধরে 1999 সালে রেডিও তেহরানের সন্ধান পাওয়ার পর অদ্যাবধি আমাদের অনুষ্ঠান শুনে যাচ্ছেন জেনে ভীষণ ভালো লাগলো। তো কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এতদিন ধরে রেডিও তেহরান শুনছেন?
রেডিও তেহরান ইসলামের আদর্শকে বুকে ধারণ করে অনুষ্ঠান প্রচার করে। রেডিও তেহরান ভারত উপমহাদেশসহ ইরান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সাহসী জাতিগুলোর বিরুদ্ধে দাম্ভিক শক্তি দেওয়া দেশগুলোর ষড়যন্ত্র, সুখ দুঃখ, উন্নয়ন, অগ্রগতির খবর সম্প্রচার করে থাকে। এই সাহসী বৈশিষ্ট্যগুলোর কারণেই আমি রেডিও তেহরান নিয়মিতভাবে শুনে থাকি।
ফনি ভাই, আপনি একটা চিঠিতে লিখেছিলেন যে 2020 সালে রেডিও তেহরান বাংলা বিভাগে আমূল পরিবর্তন এসেছে। তো কোন কোন পরিবর্তনের প্রেক্ষিতে আপনি এই মন্তব্য করেছেন?
2020 সালে যদিও রেডিও তেহরানের অনুষ্ঠানগুলোর তেমন পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে তার বৃদ্ধি ও রেডিও তেহরানের শ্রোতাদের সাথে গুড রিলেশনের, এটা আমি মনে করি। অনলাইন চ্যাটিং, ঢাকা ও ময়মনসিংহর মতো জায়গায় রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে মিলনমেলা, যা 2020 সালে রেডিও তেহরানের অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত। IRIB ফ্যান ক্লাব অব বাংলাদেশের জমকালোভাবে আত্মপ্রকাশ, এই বিষয়গুলোই আমার কাছে আমূল পরিবর্তন এনেছে রেডিও তেহরান 2020 সালে বলে মনে হচ্ছে।
রেডিও তেহরানের সার্বিক মান উন্নয়নের ব্যাপারে আপনার কোনো পরামর্শ থাকলে আপনি তাও দিতে পারেন।
রেডিও তেহরানের মান উন্নয়নে অনুষ্ঠান ফেসবুক, ইউটিউব আপলোড করা, শ্রোতাদের মতামত প্রয়োজনে ভয়েসের মাধ্যমে নেওয়া, শর্টওয়েভের শক্তি বৃদ্ধি করা, বাংলাদেশের বিভাগীয় শহরে FM ব্যান্ডের আওতায় আনা, মাসিক বাৎসরিক কুইজ বিজয়ীদের সংখ্যা বাড়ানো, আগের মতো ক্যালেন্ডার, মাসিক মদিনা, জমজম পাঠালে রেডিও তেহরানের আরও অগ্রগতি হবে বলে আমি বিশ্বাস করি।
ভাই মোবারক হোসেন ফনি, আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম থেকে এ চিঠিটি পাঠিয়েছেন আয়েশা সিদ্দিকা আশা। তিনি লিখেছেন, গত 28 ডিসেম্বর রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনলাম। সংবাদ সহ প্রতিবেদন ও কথাবার্তা ভিন্ন রকম উন্মাদনা তৈরি করে বলেই এখনও বিভিন্ন বয়সী শ্রোতারা রেডিও তেহরানের জন্য রেডিও হাতে মুখিয়ে থাকে, পরম যত্নে নির্ধারিত প্রচার সময়ে রেডিও টিউন করতে থাকে। যাই হোক, ওই দিন প্রিয়জন শোনার জন্য আমিও মুখিয়েছিলাম।
নিজের চিঠি না থাকলেও অনুষ্ঠান সংক্রান্ত শ্রোতাদের নানা অনুভূতি শুনে খুব ভালো লেগেছে। সবশেষে তিনি জানতে চেয়েছেন ইরানে চলচ্চিত্র রয়েছে কিনা, থাকলে কি ধরনের চলচ্চিত্র তা জানার ইচ্ছে পোষণ করছি।
বর্তমানে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ইরানি চলচ্চিত্রের বিশেষ পরিচিতি ও সুনাম রয়েছে। মানবতা, ন্যায় বিচার, স্বাধীনতা এবং মানুষের প্রকৃতির বিশুদ্ধতার বার্তা দেওয়ার কারণেই ইরানি চলচ্চিত্র আজ বিভিন্ন দেশ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ধর্মীয় চেতনা, মানবিক মূল্যবোধ, সামাজিক সঙ্গতি অসঙ্গতি, ইরানের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা ধারণ করে ইরানের চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এসব চলচ্চিত্র অস্কার, কান থেকে শুরু করে নানা আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হচ্ছে।
বোন আয়েশা সিদ্দিকা আশা, আপনার প্রশ্নের উত্তর দেয়া হলো, আশা করি কৌতূহল মিটেছে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন এই মেলটি। তিনি লিখেছেন, বর্তমানে মার্কিন প্রশাসনসহ বিশ্বের বেশ কিছু ইসলাম বিরোধী রাষ্ট্র মুসলিম বিদ্বেষী হিংসা ছড়ানোর জন্য একটার পর একটা সুপরিকল্পিত ও সাজানো ঘটনা ঘটিয়ে চলেছে, পুরোটাই অভিনয়। এই সব মুখোশধারীদের মুখোশ যে কবে আর কিভাবে খুলবে তা আল্লাহ জানে। মুসলিম বিদ্বেষী এসব ঘটনার তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে, আর তার জন্য ইরান আর রেডিও তেহরান আমাদের অনুপ্রেরণা।
গুরুত্বপূর্ণ চিঠির জন্য ভাই হাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ জানিয়ে আসরের শেষ চিঠির দিকে নজর দিচ্ছি। বাংলাদেশের গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম পাঠিয়েছেন এটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের সকল অনুষ্ঠানে ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল সাধন করছে, যার ফলাফল সুদূর প্রসারী। ইদানিং ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠান শুনে আমরা শুধু ইরানের পণ্য, কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন, কুটির শিল্প, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্কে জানতে পারছি না, বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার জন্যে প্রেরণা যোগাচ্ছে। অনুষ্ঠানটি যেন বন্ধ করা না হয় সে অনুরোধ করছি।
ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠান আপনাকে উদ্যোক্তা হওয়ার প্রেরণা যোগাচ্ছে জেনে ভালো লাগলো। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করছি। গোপালগঞ্জের ঘোড়াদাইর থেকে ফয়সাল আহমেদ শিপন, সাতক্ষীরা পাটকেল ঘাটা থেকে এ কে এম তারেকুজ্জামান কাকন, এইচ এম তারেক ও সাইফ আহমেদ উৎস লিখেছেন নারায়ণগঞ্জের আলির সাহারদি থেকে, চাঁদপুরের মতলব থেকে জোসনা রহমান ও রোজিনা আক্তার এবং বিধানচন্দ্র সেনাল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে।
চিঠি লেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আরও কয়েকজন ডিএক্সের নাম জানাতে চাই, যারা আমাদের অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সেনাল, মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমউদ্দিন, আনন্দমোহন বাইন ছত্রিশগড় থেকে, জাওয়াদ সাবের মরক্কো থেকে, বাংলাদেশের রাজবাড়ি থেকে শাওন হোসাইন, টাঙ্গাইল থেকে আবু তাহের, শাহাদত হোসেন কিশোরগঞ্জ থেকে এবং হারুনুর রশিদ জামালপুর থেকে।
শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। গানের কথা ও শিল্পী হায়দার হোসেন।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে। কথা হবে আবারও আগামী আসরে।
শূন্য হাতে আমি তোমার সম্মুখীন। ইন্নকান্তা তওয়াবুর রহিম শূন্য হাতে আমি তোমার সম্মুখীন তোমার কৃপা বিনায় আমি আধারে বিলীন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি অনন্ত অসীম ইয়া গফুর ইয়া রহিম শয়তানি ওয়াসওয়াসা লুটে মানো দিন আমি পাপি গুনাহগার তবু সৃষ্টি যে তোমার দাও না ধুয়ে আমায় ছুঁয়ে মুহাব্বতে মি সায়াই রব্বু কমর আসমা জমিন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আমার জ্যোতিহীন চোখে যাও জ্যোতি বাড়িয়ে পর্দায় মি নাও না সরিয়ে মিমে মোহাব্বত ইশকে আল্লাহ কলবে হোক জারি জিকরুল্লাহ পিয়ে লা ইলাহা হব তোমাতে বিলীন আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 25 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। সেরাম থেকে কেনা 50 লাখ টিকা এলো দেশে, দৈনিক প্রথম আলো। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, জনগণ যেন মনে না করে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, হাইকোর্ট। এনআরবি ব্যাংকের 3 পরিচালক সহ 4 জনকে দুদকের তলব, দৈনিক যুগান্তর। দেশে বর্তমানে 3,35,000 ঋণ খেলাপি, বললেন অর্থমন্ত্রী কালের কণ্ঠ। নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করলেন আওয়ামী লীগ নেতা, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। ভারতের শিরোনাম, নাকুলায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল, ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে আহত 20 চীনা সেনা, আনন্দবাজার পত্রিকা। কৃষকদের ট্র্যাক্টর মিছিলে বিশৃঙ্খলার ছক, 300-র বেশি টুইটার হ্যান্ডেল তৈরি পাকিস্তানে, সংবাদ প্রতিদিন। ভিক্টোরিয়া বিতর্ক, মুড়ি মুরগির মতো কার্ড দেওয়া হয়েছে নিচু তলার কর্মীদের দ্বন্দ্ব বিজেপির অন্দরে দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার আগে গ্রহীতাকে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে, এজন্য স্বাস্থ্য অধিদপ্তর একটি সম্মতিপত্র প্রকাশ করেছে যাতে বলা হয়েছে এই টিকা গ্রহণের সময় অথবা পরে যে কোনো অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে তার দায়ভার স্বাস্থ্য সেবা প্রদানকারী বা সরকারের নয়। কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ভারত থেকে এরই মধ্যে বেশ কিছু টিকা এসে পৌঁছেছে। তবে এই টিকা নিয়ে কিন্তু দেশের মানুষের ভেতরে একরকমের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে নানান কারণে। তার ভেতরে একটি বড় কারণ হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী যখন ঘোষণা দিয়েছেন যে ভিভিআইপিরা অর্থাৎ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রথমে করোনা ভাইরাসের টিকা নেবেন না, এই ঘোষণাই একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এরপরে করোনা ভাইরাসের টিকার নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া বা ট্রায়াল ঠিক মতো হয়নি, এরকম কিছু কিছু বিষয় আসা নিয়ে মানুষের ভিতরে টানাপোড়েন তৈরি হয়েছে। এর ভিতরে যখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই সম্মতিপত্র প্রকাশ করা হয়েছে যাতে বলা হয়েছে যে এই টিকা গ্রহণের সময় অথবা পরে যে কোনো অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয়, অর্থাৎ এক ধরনের অঙ্গীকারনামা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যখনই এইরকম অঙ্গীকারনামা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তখন কিন্তু মানুষের ভেতরে ওই দ্বিধাদ্বন্দ্ব আরো জোরালো হবে এবং এই টিকা গ্রহণ করতে লোকজন চাইবে না, এটা কিন্তু স্বাভাবিক। তখন করোনা টিকা দেওয়া নিয়ে কিন্তু একরকম জটিলতা তৈরি হবে।
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে মোতায়েন হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কি বলবেন আপনি এ সম্পর্কে?
জি, মধ্যপ্রাচ্যের বিশেষ করে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই সমস্ত ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করা হবে বলে ইসরায়েলের গণমাধ্যম খবর দিয়েছে এবং এই তথ্য জানিয়েছে ইসরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। এর অন্তত দুটো দিক আছে বলে আমি মনে করি। একটি দিক হচ্ছে যে মার্কিন ঘাঁটিতে কেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার প্রশ্ন আসছে। তাহলে কি আমেরিকার এত নামি দামি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, পেট্রিয়ট, এগুলো কি অকার্যকর? আর দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে কখন? যখন পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তাদের সাথে সব ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ইসরায়েল একেবারে ইরানের সীমানার কাছাকাছি চলে আসছে কিনা, অর্থাৎ এটি ইরানের জন্য বড় রকমের হুমকি হয়ে দেখা দিল কিনা, সেটি একটি ব্যাপার। এ কথা বলছি এই কারণে যে ইসরায়েলের দৈনিক হারেস পত্রিকা যে খবর প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে ইরানের সম্ভাব্য হামলা থেকে মার্কিন সেনাদেরকে বাঁচানোর জন্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ইরানের মোকাবেলায় ইসরায়েলি অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং যতদূর বুঝতে পারছি এটি মূলত ইরানের সম্ভাব্য হামলার কথা বলে ইসরায়েল নিজেই তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরান সীমান্তের কাছাকাছি নিয়ে আসার ব্যবস্থা করছে। নিশ্চয়ই ইরানও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। কৃষকদের ট্রাক্টর মিছিলে বিশৃঙ্খলা ছক, 300 বেশি টুইটার হ্যান্ডেল তৈরি পাকিস্তানে। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে পৃথকভাবে ট্রাক্টর মিছিল করবেন আন্দোলনকারী কৃষকরা। কিন্তু এরই মধ্যে আবার সামনে এসেছে আশঙ্কার খবরও। কৃষকদের ট্রাক্টর মিছিলে বিশৃঙ্খলা তৈরির ছক কষেছে পাকিস্তান। এ কাজের জন্য এরই মধ্যে সেদেশে নতুন করে 300টি টুইটার হ্যান্ডেল তৈরি হয়েছে। রোববার এমনটাই জানানো হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের আগে রাজ্যে জেএমবি জঙ্গিদের অনুপ্রবেশ, গোয়েন্দা রিপোর্টে বাড়ল সতর্কতা। নেতাজিকে হত্যা করেছিল কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ বিজেপির সাংসদ সাক্ষী মহারাজের, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। বিতর্কিত মন্তব্যের জেরে ফের শিরোনামে বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ। এবার তাঁর দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যা করিয়েছিল কংগ্রেসই। শনিবার নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে উন্নাওয়ের ডকলি গ্রামে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে সাক্ষী মহারাজ বলেন, আমার সাফ কথা, নেতাজিকে হত্যা করিয়েছিল কংগ্রেস, কারণ তাঁর জনপ্রিয়তার সামনে মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহরু দাঁড়াতে পারতেন না। নেতাজি বেঁচে থাকলে তিনিই হতেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। উল্লেখ্য, নেতাজির অন্তর্ধান নিয়ে রহস্য আজও কাটেনি। নাকুলায় অনুপ্রবেশের চেষ্টা বাঞ্চাল, ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে আহত 20 চীনা সেনা, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। গালোয়ানে ভারত ও চীনা সেনার সংঘর্ষের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল চীনা সেনা, কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা জখম হয়েছে বলে জানা গেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার এই বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আস্থার পরিবেশ গড়তে হবে, কার্যকর পদক্ষেপ নিতে ইরানের আহ্বান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে মোতায়েন হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম, উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন। ভারত থেকে পাওয়া করোনা ভাইরাসের টিকার জন্য সম্মতিপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রিজভি। এবং জেলে যাব কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.